বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েল ও আইএস জঙ্গিদের সমন্বিত হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং মায়ের ভাষা বাংলার অনাদর আর আধুনিক স্মার্টনেসের নামে বাংলিশ ব্যবহারের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিকৃত তথ্য প্রচারের বিরোধী তেহরান। আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলকে বহিষ্কারের পর সংস্থাটি বলেছে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ ভাষা সাহিত্য সংস্কৃতিকে সুন্দরভাবে বিকশিত করার চেষ্টা করছে। এবং কথিত লাভ জিহাদ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের শ্রীরাম সেনার প্রধান। মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলার আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরান শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে দেশটি কখনও শতকরা 60 ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল দিনের শুরুতে দাবি করে আইএইএর পরিদর্শকরা গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ পেয়েছেন। তবে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি যে এই মাত্রায় ইউরেনিয়ামের যে কণা তারা পেয়েছেন তা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করা হয়েছে নাকি এটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য স্থাপিত শত শত দ্রুতগতির সেন্ট্রিফিউজ থেকে দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া নিঃসরণ। আইএইএর পরিদর্শকরা এখন এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এ সম্পর্কে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি বার্তা সংস্থা ইরিনাকে বলেছেন তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিকৃত তথ্য তুলে ধরতেই পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে 55 জাতির এই সংস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং 18 ফেব্রুয়ারি শনিবার থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল তাতে ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মাহমাত গতকাল এই তথ্য জানিয়েছেন। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার সম্মেলন কেন্দ্র থেকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিনিধি দলকে বহিষ্কারের একদিন পর তিনি এই তথ্য জানান। 2021 সালে ফাকি ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিলেন, তবে এই পদক্ষেপে আফ্রিকান জোটে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিবাদ জানানো হয়। এ কারণে আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের প্রবেশাধিকারের বিষয় নিয়ে গত বছর বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রোববার ভোররাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ওই হামলায় সিরিয়ার 5 বেসামরিক ব্যক্তি নিহত ও 15 জন আহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়। পরে সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন একজন ফার্মাসিস্ট, একজন কার্ডিওলজিস্ট এবং একজন প্রকৌশলী। এ সম্পর্কে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববারই এক বিবৃতিতে বলেছে, সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পে আহতদের উদ্ধার, নিহতদের দাফন ও আন্তর্জাতিক ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে, তখন রাজধানী দামেস্কের আবাসিক ভবনগুলোতে হামলা চালালো তেল আবিব। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, বন্দর ও বিমানবন্দরগুলোতে তেল আবিবের হামলা নতুন কিছু নয়, তবে এবার তারা এমন সময় এই হামলা চালিয়েছে যখন সিরিয়া ভূমিকম্পে বিধ্বস্ত ও বিপর্যস্ত। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ইহুদিবাদী ইসরায়েলি যে ত্রাণ ও উদ্ধার টিম এসেছিল, তারা তুরস্কের বহু ঐতিহাসিক নথিপত্র চুরি করে নিয়ে গেছে। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ মুভমেন্টের মহাসচিব মোস্তফা বারগুচি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলি উদ্ধারকারী দল ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কের 200-300 বছরের পুরনো দলিল দস্তাবেজ চুরি করেছে। নিরাপত্তা ভীতির অজুহাত দেখিয়ে তারা দ্রুত তুরস্ক থেকে পালিয়ে গেছে। এই চারিত্রিক বৈশিষ্ট্য চোরদের বলে মন্তব্য করেন বারগুচি। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদী সেনাদের পাশবিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসাবশেষে আটকে পড়া লাশ উদ্ধারে ব্যস্ত, তখন তারা দেশটিতে বিমান হামলা চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আজ ঢাকায় 21শে পদক 2023 প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই চেষ্টা করেছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি যাতে সুন্দরভাবে বিকশিত হয়। এবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 19 বিশিষ্ট ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে 21শে পদক 2023 দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সুন্দরভাবে বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন। আজ সোমবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি হিসেবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো আমরা। তাই তো আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি, ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে মায়ের ভাষার অধিকার। এই মাতৃভাষার অধিকার এখন শুধুমাত্র বাংলাদেশিদের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই স্বীকৃত। তাই দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তাদের স্বীকৃতি দিতেই 19 বিশিষ্ট ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে 21শে পদক 2023 দিয়েছে সরকার। গুণীজনদের হাতে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয় এবং আমরা বাঙালি, বাঙালি হিসেবে মাথা উঁচু করেই আমরা বিশ্ব দরবারে চলব। আধুনিক বিশ্বের সাথে, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। 41 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
কথিত লাভ জেহাদ ইস্যুতে এবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক। তিনি কথিত লাভ জেহাদ মোকাবেলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, যারা একাজ করবে তাদেরকে চাকরি ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুথালিক কথিত লাভ জিহাদ মোকাবিলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার জন্য যুবকদের খোলা আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য তিনি তরুণদের চাকরি ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। কর্ণাটকের বাগলকোটে একটি অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদী প্রমোদ মুথালিক বলেন, আজও পরিস্থিতি একই রয়েছে, আমাদের মেয়েরা লাভ জিহাদে শোষিত হয়, সারা দেশে হাজার হাজার মেয়ে প্রেমের নামে প্রতারিত হয়। তিনি বলেন, আমাদের তাদের সতর্ক করা উচিত, আমি নয় আমরাও জানি কিভাবে মেয়েদের পটাতে হয়, আমি এখানে তরুণদের আমন্ত্রণ জানাতে চাই, আমরা যদি একটি হিন্দু মেয়েকে হারাই তাহলে আমাদের দশটি মুসলিম মেয়েকে ফাঁদে ফেলা উচিত, যদি আপনি এটা করেন শ্রীরাম সেনা আপনার দায়িত্ব নেবে এবং সব ধরনের নিরাপত্তা ও কর্মসংস্থান প্রদান করবে। প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের দাবি, মুসলিম তরুণরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। কিন্তু এর আগে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থা লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, আইনে লাভ জিহাদের কোনো অস্তিত্ব নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর উপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে, এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছে কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কিয়েভের পক্ষ থেকে বিরাট আকারের উস্কানিমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে, হামলার নাটক মঞ্চস্থ করার জন্য যে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োজন ইউরোপের একটি দেশ থেকে তা এরই মধ্যে ইউক্রেনে নেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই উস্কানির মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে নির্বিচারে বিপজ্জনক তেজস্ক্রিয় হামলার জন্য দায়ী করা। এর আগেও রাশিয়া বেশ কয়েকবার ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের পরমাণু হামলার নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ এনেছে। অক্টোবর মাসে রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ বলেছিলেন, ইউক্রেনের দুটো সংস্থা ডার্টি বম্ব তৈরির বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেয়েছে এবং তাদের কর্মকাণ্ড শেষ পর্যায়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ইউক্রেন সফরে গেছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এক বছর আগে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম তিনি দেশটির সফরে গেলেন। বাইডেন ইউক্রেনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিখাইলোভস্কি গির্জায় সাক্ষাৎ করেন। ইউক্রেনের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাতের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় প্রেসিডেন্ট বাইডেন এবং জেলেনস্কি পাশাপাশি হাঁটছেন, তাদের সাথে রয়েছে নিরাপত্তা প্রহরী। জো বাইডেন সফর সম্পর্কে বলেন, ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য তিনি এই সাক্ষাৎকারে মিলিত হন। হোয়াইট হাউস থেকে এমনই বিবৃতি দেওয়া হয়েছে। জো বাইডেন বলেন, তিনি ইউক্রেনকে নতুন ধরনের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা ঘোষণা করবেন, যার মধ্যে থাকবে আর্টিলারি গোলা, ট্যাঙ্ক বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার। এছাড়া চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়ার বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলেও বাইডেন জানান। মার্কিন সরকারের যুদ্ধকামী নীতির প্রতিবাদে আমেরিকার হাজার হাজার যুদ্ধবিরতি মানুষ রাজধানী ওয়াশিংটনের রাস্তায় সমাবেশ করেছেন। এ সময় তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ এবং ন্যাটো সামরিক জোটকে বিচ্ছিন্ন করতে বাইডেন প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে। এটি মার্কিন রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রতীকী গুরুত্ব রয়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধবিরোধী প্লেকার্ড, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি কিয়েভ সরকারকে সাহায্য না করারও কথা বলেছেন তারা। বিক্ষোভকারীরা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে সারা বিশ্বে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী করেন। সমাবেশে বক্তব্য রাখেন শান্তিবাদী সাংবাদিক কিসে হেডেস। আন্তর্জাতিক সংস্থাগুলোতে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের হুমকির ভাষার সমালোচনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলার সময় রূঢ় ভাষা ব্যবহার করেন। বোরেল কড়া ভাষায় ইরানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার দাবি জানান। বোরেলের ভাষ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করার কথা বুঝিয়েছেন। ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি আজ এক টুইট বার্তায় লিখেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি ধমকির ভাষায় কোনো কাজ হবে না। তিনি বোরেলের ভাষাকে আলটিমেটামের মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন। উলিয়ানভ আরও বলেন, সম্প্রতি এ ধরনের ভাষাকে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতি বলে মনে করছে। তিনি বলেন, ব্রাসেলস এখনও বুঝতে পারছে না ইরানের বিরুদ্ধে এ ধরনের বলদর্পীয় হুমকির ভাষায় কোনো কাজ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওয়াশিংটনের অনুসরণে ইরানের বিরুদ্ধে ইউরোপের ব্যর্থ সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ফের হামলা চালিয়েছে। সিরিয়ায় সম্প্রতি দায়ের সন্ত্রাসীদের হামলা ও দেশটি যখন ভূমিকম্পে বিধ্বস্ত ঠিক তখন ইসরায়েল এই হামলা চালিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ফের হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 20 জন হতাহত হয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে সিরিয়ায় ইরানি স্থাপনার উপর হামলা হয়েছে, কিন্তু সিরিয়ার সূত্রগুলো বলছে ইসরায়েল যেখানে হামলা চালিয়েছে সেখানে ইরানের কোনো ভবন বা স্থাপনা ছিল না, বরং ইসরায়েল বেসামরিক আবাসিক এলাকার উপর হামলা চালিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্য উপসাগরে সম্প্রতি ইসরায়েলের একটি জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পর সিরিয়ায় ইসরায়েলি হামলা হলো। ইসরায়েল এবার তাই দিতে চায় যে জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল ইসরায়েল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে বেসামরিক মানুষকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইসরায়েল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন ইসরায়েলের অভ্যন্তরে গভীর রাজনৈতিক সংকট চলছে। বিচার বিভাগের বিরুদ্ধে নেতানিয়াহুর মন্ত্রিসভার সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রতিবাদে সপ্তম দিনের মতো ইসরায়েলে বিক্ষোভ চলছে। এ থেকে বোঝা যায় নেতানিয়াহুর মন্ত্রিসভা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ সরকার বিরোধী এই বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে জনমতের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য সরকার সিরিয়ায় হামলা চালিয়েছে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের কৌশল অবলম্বন করে ইসরায়েলের কোনো লাভ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন 7.8 মাত্রায় সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহে ব্যস্ত সরকার। এ অবস্থায় ইসরায়েলি হামলা থেকে বোঝা যায় তাদের মানবিকতার কোনো মূল্য নেই এবং তারা দায়েশকে সরাসরি সমর্থন যোগাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের হামলার একই সময়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, এমন সময় তারা সম্মিলিতভাবে আগ্রাসন চালিয়েছে যখন সিরিয়ার জনগণ ভূমিকম্পের আঘাতে জর্জরিত এবং চরম দুর্ভোগের শিকার। পর্যবেক্ষকরা বলছেন আন্তর্জাতিক সমাজের নিরবতার কারণে ইসরায়েল ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। আগামীকাল 21 ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সর্বস্তরে বাংলা ভাষার প্রবর্তন চাইছেন দেশের বুদ্ধিজীবী মহল। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
আমার মায়ের ভাষা বাংলা ভাষা, যার রাষ্ট্রভাষার স্বীকৃতি পেতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। ভাষার জন্য এই আত্মত্যাগ ও আন্দোলনকে পৃথিবী স্বীকৃতি দিয়েছে। ভাবতে ভালো লাগে, শিহরণ জাগে ভাষার জন্য আমাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বিশ্ববাসী প্রতি বছর একুশের দিনটি পালন করছে, পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। মাসের কোন কোন দিন বইমেলায় যাওয়া হবে, একুশের সকালে শহীদ বেদিতে কিভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে, এসব চিন্তা সবাইকে ভীষণভাবে আন্দোলিত করে। ছোট্ট শিশুসহ বয়োবৃদ্ধ সবার তাঁত সুতির সাদা কালো কাপড়ে বর্ণমালা খচিত পোশাক পরে, হাতে ফুল ফুলের তোড়া নিয়ে, ভোরের শিশির স্নাত পথ ঘাসের চত্বর মারিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। ই এক অভূতপূর্ব দৃশ্য। কিন্তু এরপর শহীদ মিনার এলাকা ছেড়ে যেতেই দৌড়ে যেতে থাকি আমরা বাংলা ভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি। আমাদের অঙ্গীকারগুলো ক্রমেই যেন দূরে সরে যায়, ফিকে হয়ে যায় আমাদের চেতনাগুলো, সব কিছুই ভুলে ডুবে যায় নৈমিত্তিক কাজে। কোনো বিদেশি অতিথি বা অংশগ্রহণকারী থাকুক বা না থাকুক, অনেক সময় সভা সেমিনার ওয়ার্কশপ ইংরেজি ভাষায় পরিচালনা করা হয়। সরকারি বেসরকারি দপ্তর ও বাজারঘাটের সাইনবোর্ড ব্যানারে বাংলার ব্যবহার ছাপিয়ে ইংরেজির আধিক্য ভাষার প্রতি অনাদরের চেহারাটাকেই বেশি ভাসিয়ে তুলছে। এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস মনে করেন, নিজের মায়ের ভাষা বাদ দিয়ে আধুনিক আর স্মার্ট হওয়া যায় না।
পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি সেখানে বিভিন্ন ভাষার সাইনবোর্ড পাবেন, কিন্তু নিজের মাতৃভাষায় কে বাদ দিয়ে না, একমাত্র বোধহয় ব্যতিক্রম বাংলাদেশ। এই যে আমরা বাংলা ভাষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছি বা আমরা খেয়াল করছি না, আমরা মনিটরিং করছি না, এটি করা খুবই জরুরি বলে আমি মনে করি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদুল হক মনে করেন,
প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা, নাগরিকদের প্রস্তুত করা, আমার বিচার কার্যক্রম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে যেভাবে মাতৃভাষার ব্যবহারটি প্রয়োজন ছিল, দরকার ছিল, আর যেভাবে এটি গড়ে তোলার শুরু থেকেই গড়ে তোলার মানে প্রয়োজনটা ছিল, সেই জায়গাটি তৈরি করা সম্ভব হয়নি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন,
আমি সোহেল আহমেদ,
এবং আমি আশরাফুর রহমান। আজও আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসালাম নিজ পুত্র ইমাম হোসেন আলাইহিসালামকে বলেছেন, প্রিয় পুত্র আমার, কোনো পাপীকেই নিরাশ করো না, কেননা কত পাপে নিমজ্জিত ব্যক্তির শেষ পরিণতি ভালো হয়েছে, আবার কত পুণ্যাচারী লোকের শেষ পরিণতি মন্দ হয়েছে এবং সে জাহান্নামের পথ ধরেছে।
আমরা সবাই এই মূল্যবান বাণীটি অনুসরণ করার চেষ্টা করব। এই প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেলের ইনবক্সে বেশ কিছু মেইল দেখতে পাচ্ছি যেগুলোতে বিশ্ব বেতার দিবসের প্রবন্ধ, অনুষ্ঠানাদি ও শুভেচ্ছা বার্তা রয়েছে।
বিশ্ব বেতার দিবস প্রসঙ্গে কিছু কথা। কিছু স্মৃতি শিরোনামে 750 শব্দের একটি লেখা পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সেনাল। এই লেখাতে তিনি রেডিও আবিষ্কার, বেতারের গুরুত্ব এবং বিশ্ব বেতার দিবসের ইতিহাস তুলে ধরেছেন। আমি তার লেখার গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরছি। অনলাইন ও টেলিভিশনের যুগে বেতারই একমাত্র মাধ্যম যেখানে শুধু শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করতে হয়, ফলে এর বিশেষ গুরুত্ব আছে যা মানুষের কল্পনা শক্তি বিকাশে সহায়ক হতে পারে। আমার সুদৃঢ় বিশ্বাস রেডিও বিশ্ব শান্তি স্থাপনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শুধু সহযোগিতা, উদ্যোগ আর প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে।
সময়োপযোগী বিষয়ে বস্তুনিষ্ঠ লেখাটির জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার কেন্দুয়া থানার স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার। তিনি লিখেছেন, বিশ্ব বেতার দিবসকে ঘিরে আমাদের শ্রোতাদের মাঝে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ বেতার আয়োজন করেছিল বিশ্ব বেতার দিবস। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল রেডিও তেহরানের অসংখ্য শ্রোতা এবং পত্রলেখক। শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় আমি একটি পুরস্কার বিজয়ী হয়েছিলাম। IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি শাহাদত হোসেন স্যার আমাকে পুরস্কারটি প্রদান করেছেন, যে কারণে আমি অনেক বেশি আনন্দিত।
শ্রেষ্ঠ পত্রলেখক পুরস্কার পাওয়ায় ভাই রাসেল শিকদার আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলখুচি থানার গাদোপোতা থেকে শহীদুল ইসলাম পাঠিয়েছেন পরের ইমেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের আমি একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্স টুডের সংবাদের লিঙ্ক বিভিন্ন গ্রুপ, পেজ, হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছি। চিঠির শেষাংশে তিনি বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুকে প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত থেকে আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম থান্দার, রংপুরের পীরগাছা থেকে আতার রহমান রঞ্জু, IRIB ফ্যান ক্লাব ঢাকা থেকে মোসাম্মদ রওশন আরা লাবনী, ঢাকার সাভার থেকে রোমান সর্দার, ঠাকুরগাঁও জেলার মোহাম্মদপুর থেকে শ্রী বৃত্তি রায়, ভারতের নতুন দিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, পৃথ্বীরাজ পুরকায়স্থ ভারতের অসমের জোরহাট থেকে, এবং এস এম নাজিমুদ্দিন লিখেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে।
বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়ে ইমেইল পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদির চর থেকে মোহাম্মদ সাগর মিয়া পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, কালের পরিবর্তনে সময়ের তালে তাল মিলিয়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রেডিও সম্প্রচার করা হচ্ছে। বিভিন্ন বেতার কেন্দ্র থেকে আগেই রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, একমাত্র রেডিও তেহরান শর্টওয়েভে অনুষ্ঠান সম্প্রচার করছে। এ বেতার থেকে আমরা শুনছি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা। চিঠির একাংশে তিনি উল্লেখ করেছেন, দিন দিন রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও জনপ্রিয়তা বাড়ছে।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি পাচ্ছে জেনে ভালো লাগল। সুসংবাদটি জানিয়ে চিঠি লেখায় মোহাম্মদ সাগর মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর থেকে সুরজিৎ মাহন্তি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 13 ফেব্রুয়ারি প্রিয়জন অনুষ্ঠানে বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর মূল্যবান মতামত শুনে খুব ভালো লাগল। কথাবার্তা অনুষ্ঠানে দুই দেশের বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়।
ভাই সুরজিৎ মাহন্তি, মতামত জানিয়ে ইমেইল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের এবারের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘি থেকে, আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফণি। তিনি লিখেছেন, রমরমা রঙিন যুগে এসেও আমরা শ্রোতারা মনের মাধুরী মিশিয়ে রেডিও অনুষ্ঠান শুনি, বিশেষ করে রেডিও তেহরান। রেডিও শোনা আমার শখ, তবে এই শখ শুধু অজানাকে জানা আর জ্ঞান আহরণ, সেই সাথে ইরান এবং ইসলামকে আত্মা দিয়ে স্পর্শ করা।
মোবারক হোসেন ফণি ভাই, কেন রেডিও তেহরান শুনছেন আপনি তা জানতে পারলাম আপনার চিঠি থেকে, আশা করি আবারও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি মিলন সংঘ থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব বিজয়ের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের আলোকোজ্জ্বল দশ প্রভাত শুনলাম। হাজার বছরের মহাবিশ্ব হিসেবে স্বীকৃত এই বিপ্লবের সাফল্যের পালকে যুক্ত হচ্ছে প্রতি বছর একের পর এক অভাবনীয় নানা সাফল্য। বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সভ্যতার একটি আদর্শ মডেল গড়ে তুলতে সক্রিয় ইরানের ইসলামী বিপ্লবী জনগণ ও নেতৃবৃন্দ, তারা দিন দিন বিশ্বের জনগণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এই জনপ্রিয়তার বেশ কয়েকটি প্রমাণ নিয়ে আজকের বস্তুনিষ্ঠ পরিবেশনা অত্যন্ত চমৎকার ছিল।
আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামত জানিয়ে চিঠি লেখার জন্য ভাই হাফিজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলাদেশি এক শ্রোতাবনের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আসসালামু আলাইকুম, আমি খন্দকার রাবিবা ইয়াসমিন রাজশাহী বোয়ালিয়া থেকে বলছি। আমি বাচ্চাদের স্কুলে পড়াই।
ওয়ালাইকুম আসসালাম। খন্দকার রাবিবা ইয়াসমিন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে জানতে চাইব, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমার পরিচয় 2021 সালে। আমি তখন অনলাইনের ওয়েবসাইটগুলোতে নিউজ সার্চ করছিলাম। এরপর হঠাৎ করেই দেখি যে রেডিও তেহরানের একটি ইরান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা। তো ইরান আমার অনেক প্রিয় একটা দেশ, ইরানের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা টান কাজ করে। তো আমি অনেক আগ্রহী হই, তারপর হচ্ছে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। অংশগ্রহণের পর থেকে ফলাফল দেখার জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট, পার্স টুডে, বিভিন্ন ফ্যান গ্রুপগুলোতে প্রায় প্রতিদিনই যাওয়া হতো। এবং সেখানে গিয়ে যে জিনিসটা দেখলাম যে রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের এত বেশি ভালোবাসা, এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করে। তারপর আমি যখন ফলাফল জানতে পারলাম যে আমি রেডিও তেহরানের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি এবং প্রথম হয়েছি, মানে এই জিনিসটা মানে আমার জীবনের একটা আনন্দের দিন ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এরপর থেকে আমি আরও বেশি আগ্রহী হই এবং এইভাবেই আর কি রেডিও তেহরানের সাথে আমার পরিচয়।
অনলাইনে নিউজ সার্চ করতে গিয়ে রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় এবং এরপর প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েই প্রথম পুরস্কার লাভ, এটি নিশ্চয় মনে রাখার মতো একটি বিষয়। তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এখন রেডিও তেহরান শোনেন?
ভাষাগত বৈশিষ্ট্যের দিক দিয়ে রেডিও তেহরান একটি উন্নত বেতার চ্যানেল। সুস্পষ্ট এবং মার্জিত ভাষা কিন্তু আমাদের সবাইকে শুনতে অনেক ভালো লাগে। তো আমিও তার ব্যতিক্রমী নই। অন্যান্য ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে তাদের ইচ্ছে মতো ভাষা তথ্য পরিবর্তন করে থাকে, কিন্তু এই দিক দিয়ে আবার রেডিও তেহরান একদমই আলাদা।
রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডের মাধ্যমেই আপনি এই বেতারের সন্ধান পেয়েছেন। তো পার্স টুডে সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে হচ্ছে খুবই নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট। আমাদের কাছে রেডিও সেট না থাকলেও অনলাইন ওয়েবসাইট পার্স টুডের মাধ্যমে খুব সহজেই রেডিও তেহরানের সাথে যুক্ত হতে পারছি। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ব্যস্ততার কারণে বিভিন্ন অনুষ্ঠান মিস করে থাকি, সেই সকল ক্ষেত্রে অনুষ্ঠানগুলো পার্স টুডে ওয়েবসাইট থেকে যে কোনো সময় শুনে নিতে পারছি।
সবশেষে রেডিও তেহরানের অনুষ্ঠানের ব্যাপারে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে তাও দিতে পারেন।
ফার্সি সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ সাহিত্য। এই সাহিত্যের প্রতি আমাদের সবারই একটা অন্যরকম টান কাজ করে। ইরানি কবিতা, গান, সিনেমা সবই কিন্তু সুন্দর। কবিতা প্রেমিকরা আবার কবিতা আবৃত্তি শোনার পাশাপাশি দেখা যায় বাংলা অনুবাদিত বই সংগ্রহ করে থাকেন। তো এই সকল কবিতা প্রেমিকদের জন্য যদি ইরানি কবিতা বাংলায় অনুবাদ করে আবৃত্তি করা হতো তাহলে ভালোই হতো। তাছাড়া ইরানি গান, কবিতা, সিনেমা অনুষ্ঠানের সাথেও যুক্ত করা যেতে পারে। আর বিশেষ আয়োজনে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ইরান ভ্রমণ অনুষ্ঠান শুনেছিলাম। এইরকমই আরও কিছু অনুষ্ঠান করা যেতে পারে, যেমন ইরানের বিখ্যাত স্থান, বিখ্যাত খাবার, সংস্কৃতি, এগুলো যদি হয় তাহলে দেখা যায় যে ইরান সম্পর্কে আমাদের সকলের জ্ঞানটা আরও বাড়বে।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো বোন খন্দকার রাবিবা ইয়াসমিন, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে চিঠি লিখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুই পাড়া থেকে এস এম নাজিমউদ্দিন পাঠিয়েছেন বেশ কিছু মেইল। একটিতে তিনি লিখেছেন, প্রায় 3 দশকের বেশি সময় ধরে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সঙ্গী হয়ে রয়েছে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে এখনও বহু শ্রোতা রেডিও তেহরানের সাথেই রয়েছে। শুধু খবরই নয়, খবরের বিশ্লেষণধর্মী পর্যালোচনা ও সংবাদভাষ্য দৃষ্টিপাত আমাদের মুগ্ধ করে। খবরের ভেতরের খবরকে বিশ্লেষণের মাধ্যমে ঘটনার গতিপথ সম্বন্ধে আমাদের অবগত করাতে সদাতৎপর রেডিও তেহরানের ভাষ্যকারগণ। এক্ষেত্রে বাংলা বিভাগের অনুষ্ঠানে আইআরআইবির অন্যান্য বিভাগের ভাষ্যকারদের অনুবাদও পড়ে শোনানো হয়, যা ব্যতিক্রমধর্মী একটি বিষয়। সব মিলিয়ে সংবাদ ও সংবাদের এই মৌলিকতা বেশিরভাগ শ্রোতারই নির্ভরযোগ্য গণমাধ্যম হয়ে উঠতে পেরেছে রেডিও তেহরান।
রেডিও তেহরানের সংবাদ সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই নাজিমউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে এখনও বেশ কিছু ইমেইল রয়ে গেছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আজকের আসরে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হবে না। তবে চিঠিগুলোর প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস এম হৃদয় রহমান, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা থেকে প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন, শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, ময়মনসিংহ থেকে এ এস মাহমুদ, কুমিল্লার ঝাঁকুনিপাড়া থেকে মাহফুজুর রহমান,
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গো, নদিয়া জেলার চাপড়া থানার গোংরা থেকে আলামিন শেখ হিরামন।
ইমেইল পাঠানোয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানও শেষ করব একটি গান শুনিয়ে। ভাষা শহীদদের নিয়ে লেখা গানটির কথা, সুর ও শিল্পী আমিরুল মোমেনিন মানিক।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
বাংলা ভাষার জন্যে ওরা করল জীবন দান, শরিয়তে যুগ শরিয়তে আজন শোনো ভাষার গান, বাংলা ভাষার জন্যে ওরা করল জীবন দান, রফিক সালাম বরকতরা করল জীবন দান, দরে দরে বাংলা ভাষা মায়ের ভাষা খোদার সেরা নিয়ামত বাংলা ভাষা মোদের কাছে সবচেয়ে বড় আমানত কি সুধা ঢেলে দিলে কাছে করতে হবে মোনাজাত ভাষার করে শহীদ যারা তারা যেন পায় না যাত এসো না শপথ করি রাখতে ভাষার মান শরীয়তে শরিয়তে আজান শোনো ভাষার গান বাংলা ভাষার জন্যে ওরা করল জীবন দান শরিয়তে আজান শোনো ভাষার গান বাংলা ভাষার জন্যে ওরা করল জীবন দান সালাম বরকতরা করল জীবন দান রফিক সালাম বরকতরা করল
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২০ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, বাংলাদেশের গুরুত্ব বেড়েছে, বিপদও কি বাড়ল? প্রথম আলো। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। যুগান্তরের খবর, চট্টগ্রামে ফের বেপরোয়া কিশোর গ্যাং। গণতন্ত্রহীনভাবে উন্নয়নকে টেকসই করা যায় না, ডক্টর দেবপ্রিয় মানব জমিন। চীনা অস্ত্র রাশিয়ায় গেলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে, কালের কণ্ঠ। অভিযোগ রাশিয়ার পারমাণবিক অঘটনের ফন্দি আঁটছে ইউক্রেন, বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, বিজেপি ক্ষমতায় থাকাকালীন আরও গরিব হয়েছেন হিন্দুরা, গেরুয়া শিবিরকে আক্রমণ মুফতির, সংবাদ প্রতিদিন। ৪০টি খুন, খুনও হন জেলের মধ্যেই, আনন্দবাজার পত্রিকা। অ্যাডিনোভাইরাসের দাপট, মহানগরে ৭ দিনে ২ শিশুর মৃত্যু, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মতামত কলাম, বাংলাদেশের গুরুত্ব বেড়েছে, বিপদ কি বাড়ল? দৈনিক প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া লিখেছেন, দেশের অর্থনীতি এখন চাপের মুখে রয়েছে, সরকার এর দায় কোভিড ও ইউক্রেনে রাশিয়ার হামলার উপর চাপাতে চায়। সমালোচকরা অবশ্য মনে করেন, লাগাম ছাড়া দুর্নীতি ও সরকারের ভুল নীতি পরিস্থিতিকে এতটা শোচনীয় করে তুলেছে। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। যখন কোনো দেশ দুটি প্রতিদ্বন্দ্বী শক্তি বা শিবিরের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন দর কষাকষির ক্ষমতা বাড়ে, তবে তাতে বিপদও কি বাড়ল?
এতে আরও লেখা হয়েছে, নির্বাচন সামনে রেখে এমন একটি পরিস্থিতি বাংলাদেশ ও এর জনগণের জন্য কতটা স্বস্তিকর। 2014 বা 2018 সালের মতো কিংবা নতুন কোনো কৌশলে আরেকটি একতরফা নির্বাচন কি দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? বাংলাদেশ ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, একে আমরা উদযাপন করতে পারি, কিন্তু ভূ রাজনীতি যদি দেশের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়, জনগণ যদি সেখানে গুরুত্বহীন হয়ে পড়ে, তবে তা সত্যি বিপদের কথা। এদিকে মানব জমিনের একটি খবরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, গণতন্ত্রহীনভাবে উন্নয়নকে টেকসই করা যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আরও উন্নত ভাষান্তরে স্থানান্তর করতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সহায়তা চেয়েছেন। দৈনিক ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, শেখ হাসিনা বলেছেন, যেহেতু খুব শিগগিরই রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কোনো নিশ্চয়তা নেই, তাই রোহিঙ্গাদের আরও উন্নত ভাষান্তরে স্থানান্তর করা উচিত এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করতে পারে। শেখ হাসিনা আরও বলেন, ভাষান্তরে উন্নত মানের জীবন যাপন ও রোহিঙ্গা শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও তারা এখন বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
চট্টগ্রামে ফের বেপরোয়া কিশোর গ্যাং। দৈনিক যুগান্তর পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রামে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। প্রতিদিনই কোথাও না কোথাও গ্যাং সদস্যরা ঘটাচ্ছে নানা অঘটন, খুন, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী তৎপরতার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিশোর অপরাধীদের। তাদের ভয়ে সাধারণ মানুষ তটস্থ হয়ে থাকেন, কেননা কিশোর গ্যাং সদস্যদের এসব অপকর্মের মূলে থাকে তাদের কথিত বড় ভাই। শুধু নগরীতে নয়, কিশোর গ্যাংয়ের সদস্যরা এখন বিভিন্ন উপজেলায়ও তৎপর রয়েছে, তালিকা করলেও নিয়ন্ত্রণ করতে পারছে না CMP।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিজেপি ক্ষমতায় থাকাকালীন আরও দরিদ্র হয়েছেন হিন্দুরা, এমনই দাবি করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার মতে, কাশ্মীরকে আসলে গবেষণাগার বানিয়ে তুলেছে বিজেপি, হিন্দুদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে গেরুয়া শিবির, তার ফলেই ক্রমশ দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন হিন্দুরা। মুফতি বলেন, ইউপিএ জামানায় 26 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছিলেন, কিন্তু বিজেপির সময়ে তাদের অবস্থা খারাপ হয়ে আবারও দারিদ্র সীমার নিচে নেমে গিয়েছে। তাদের সকলেই কি মুসলিম? মোটেই না। বিপুল সংখ্যক হিন্দুর আর্থিক অবস্থার অবনতি হয়েছে, আসলে গোটা দেশটাই বিক্রি করে দিয়েছে বিজেপি, ব্যাংক, রেল, বিমান পরিষেবা সবকিছুই বেসরকারি সংস্থার হাতে।
আনিস খুন, এক বছর পরও অভিযুক্তরা অধরাই। দৈনিক গণশক্তির এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রোববার আনিসের খুন হওয়ার এক বছর পূর্ণ হল। এদিন শহীদ আনিস খানের রোহের মাগফেরাতের জন্য দোয়ার মাহফিল হল। উল্লেখযোগ্যভাবে এই ধর্মীয় অনুষ্ঠানের সভায় আনিস খানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সঠিক বিচারের দাবি জানানো হয়। আনিসের বাবা বলেন, আমার ছেলে আনিসের মৃত্যুর আজ এক বছর পূর্ণ হল। মমতা ব্যানার্জি বলেছিল, আমি সিট গঠন করেছি, 14 দিনের মাথায় আনিস খুনের বিচার পাবে। তিনি প্রশ্ন তুলে বলেন, সিট কিভাবে তদন্ত করবে? যে পুলিশ আমার চোখের সামনে আমাকে বন্দুক ঠেকিয়ে আমার ছেলে আনিসকে ছাদ থেকে ফেলে খুন করল, তারপর তারাই প্রথমে বলল পুলিশ যায়নি, তাদের তৈরি সিট কিভাবে সঠিক তদন্ত করবে? কি তদন্ত করেছে সেটা রিপোর্টেই পরিষ্কার হয়ে গেছে। রিপোর্টে যাদের নাম আছে তারা কি গ্রেপ্তার হল? তারা তো এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, চাকরি করছে।
দলীয় মুখ নিয়ে সংশয়, রাজস্থানে ভোটের আগে অন্তর্দ্বন্দ্ব কংগ্রেস বিজেপিতে, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নির্বাচন যত এগিয়ে আসছে রাজস্থানে রাজনীতির পারদ ততই চড়ছে। রাজস্থানে শাসক কংগ্রেস হোক বা বিরোধী বিজেপি, দুপক্ষই জেরবার চরম অন্তর্কলহে। একদিকে কংগ্রেসের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তরুণ তুর্কি শচীন পাইলটের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন তা নিয়ে ঠান্ডা লড়াই চলছে। অন্যদিকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া নাকি বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সতীশ পুনিয়া কাকে সামনে রেখে দল নির্বাচনে লড়বে তা নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, এবার বিদায় নিব। তবে যাওয়ার আগে হাতে থাকা বিশেষ সংবাদ, একটি বিশেষ সংবাদ সহ সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি ব্যাংকারের মধ্যে ছিলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর প্রাণ ভয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে লন্ডনের টাইমস পত্রিকা খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার অভিযান শুরু হলে জেলেনস্কি দুই সপ্তাহের জন্য বাংকারে থাকার পরিকল্পনা নেন, কিন্তু পরে তিনি প্রাণ ভয়ে দুই মাস বাংকারে অবস্থান করেন। এ সময় তাকে মারাত্মক রকমের কষ্টের মধ্যে দিয়ে সময় পার করতে হয়েছে। ব্রিটিশ পত্রিকাটি বলছে, গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন সরকার দ্রুতই রাজধানী কিয়েভের বাংকোভায়া স্ট্রিট প্রেসিডেন্ট প্রাসাদের নিচে একটি নিরাপদ আশ্রয় নির্মাণ করে। এই বাংকারের চারপাশে জুড়ে এত বেশি গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা থাকতেন তাদের সবার কাছ থেকে নেন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সোয়েনা হায়। শতকরা 84% ইউরেনিয়াম সমৃদ্ধ করার পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিকৃত তথ্য প্রচারের বিরোধী তেহরান আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলকে বহিষ্কারের পর সংস্থাটি বলেছে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।